بسم الله الرحمن الرحيم. আমার কিছু কিছু ভক্ত আছে মহাব্বত করে, তারা মনে মনে বলে, অনেক সময় অন্যের কাছেও বলে, হুজুরে এত কড়া কড়া কথা বলে কেন, এগুলো জানের ঝুঁকি, তো না বললে হয়, মিঠা মিঠা কথা বলবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ পড়ে চলে যাবে, তবলিগে যারা হয় হাদিস পড়লো সুবহানাল্লাহ বাড়ি চলে যাও, সুবহানাল্লাহ বাড়ি চলে যাও, এটা করেন না কেন হুজুরে, কে কোথায় কি অন্যায় করলো এটা প্রতিবাদ করে। এটা নিয়ে আমার অনেক ভক্তবৃন্দ মনে মনে অসন্তুষ্ট আছে কিনা, তারা আমাকে বাঁচাইতে চায়, তারা আমাকে হুজুরে জেলে না যাক, তাদের নিয়ে তো ভালো, একটা কথা বেরানে রাখতে হবে, এই চেয়ারে আমাকে কেন বসানো হয়েছে, আপনার সব নিচে প্রেসিডেন্ট আসছে নিচে বসবে, এখন যদি এখানে প্রেসিডেন্ট আসে তাকে নিচে বসতে হবে, আমি চেয়ারে, আমি মাদ্রাসায় একবার বি পড়াইলাম, আমি তো চেয়ারে বসে বয়ান করতেছি, আমার সামনে ঢাকা হাইকোর্টের 8 জন বিচারক, আমার সামনে ঢাকা হাইকোর্টের 8 জন বিচারপতি ফ্লোরে বসা, আমি চেয়ারে আর বিচারপতিরা ফ্লোরে বসে, তাহলে আমি বিচারপতিদের বিচারপতি হয়ে গেলাম না, 8 জন, একজন আব্দুল ওহাব যে মাঝখানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে, উনিও নিজে ছিল, বয়ানের পরে বলল, আমার বয়ানের পরে আপনার থেকে যে কথাগুলো শুনলাম বিয়ে উপলক্ষে, এটা আমরা আর জীবনেও শুনি নাই, আজকে আপনার কাছে শুনলাম, তো বলতেছিলাম এখন প্রেসিডেন্ট থাকলেও নিচে বসতে হবে, এ চেয়ার আমার জন্য না কারোর জন্য, আমাকে এনে বসানো হয়েছে কি রান খাওয়ার জন্য, বড় বড় রান দিবেন তো খাবো, এই জন্য বসানো হয়েছে না আল্লাহর কথা বলার জন্য, এখানে বসানো হয়েছে রান খাওয়ার জন্য না আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথাই যদি না বলা যায় তাহলে আমার জীবন কি কাজের জন্য, আল্লাহর কথাই আমি বলতে পারলাম না, আল্লাহর কথাই আমি বলতে পারলাম না, তাহলে আমার জীবন কি কাজের জন্য, এই মসজিদ কমিটি তখন আমার কাছে গিয়েছিল 10-15 বছর আগে আমাকে আনতে, আমি তো ছিলাম আমতলি, ওখানে একটা হক কথা বলার কারণে জামাত শিবিররা চক্রান্ত করে তা ফেতনা খাড়া করল, জামাত শিবির মিলে আর গাউসুল আজম বেদাতের মার্কাজ, ঢাকা শহরের বেদাতের মার্কাজ কি, যত জায়গায় গাউসুল আজম লেখা থাকবেন সব শেরেকের মার্কাজ, এরা ষড়যন্ত্র করল। তারপরে এই মসজিদের কমিটির লোকজন আমার কাছে গেল, আপনি আমাদের এখানে আসেন। আমি বললাম বেতন কি দিবেন, আমার কোনো শর্ত নেই, আপনাদের তফিক অনুযায়ী দিবেন, আমাকে কি বেতন দিবেন কোনো শর্ত নেই, শর্ত একটা, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনারা বাধা দিতে পারবেন না। কোরআন হাদিস থেকে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, এখান থেকে কথা বলবো, কিন্তু আপনারা বাধা দিতে পারবেন না। হুজুর এই আয়াতটা বাদ রাখেন, এই সূরাটা বাদ রাখেন, কোরআনের কোন হিসাব বাদ দেওয়া যায় কোন অংশ এটা বলতে পারবেন না। এটা যেদিন বলবেন ওই দিন থেকে আমাকে আর পাবেন না। যদি বলেন হুজুর এই পয়েন্টটা না করলে ভালো হতো, ওইটা আমার শেষ জুমা। এই একটা শর্ত দিয়ে আমি এখানে আসছি, একটা শর্ত দিয়ে আমি এখানে আসি, যতদিন তারা এই শর্ত পূরণ করবে আর আল্লাহ আমাকে হায়াতে রাখবে আমি আসি, যদি শর্ত ভঙ্গ করে আমিও নেই। আমাকে কথা বলার স্বাধীনতা না দিলে আমি কারো গোলামি করে কথা বলতে পারবো না, আমার রক্তের মধ্যে গোলামি নেই, আমার বংশের নাম হলো গাজী, আমি যে বংশে জন্মগ্রহণ করছি তার নাম কি, যারা কোন ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করছিল, তো সেই যোদ্ধাদের রক্ত আমার শরীরে আছে, আমি হক কথা বলবো, এটা স্বাধীনতা আমাকে দিতেই হবে, যা হবে হবে, হায়াত তো একটাই, মৃত্যু একদিন হবেই, এটা আগেও হবে না পরেও হবে না, আগেও হবে না ঠিক টাইম মতো হবে। কাজে আমার জীবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াক, আমার জীবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াক, আল্লাহ কবুল করেন,
আমিন,
আল্লাহ যেন কবুল করেন,
আমিন।
ফাঁসি হলে আল্লাহর জন্য হবে, যা হয় আল্লাহর জন্য হবে, আমি এটার পরোয়া করি না। কারণ সবাই যদি মিঠা মিঠা কথা বলে আর হক কথা বলার কেউ না থাকে, মানুষ জানবে কোথ থেকে, সবাই মিঠা আওয়াজ করতেছে, বাস্তব কেউ বলতেছে না কি ঘটতেছে। কোরআন সুন্নাহ নষ্ট হইতেছে, বাইতুল্লাহ সম্মান নষ্ট হইতেছে, কোন আওয়াজ নেই দুনিয়াতে, মনে হচ্ছে সব মুসলমান না মরে গেছে, সব মুসলমান না মরে গেছে, এদের শরীরে কোন রক্ত নেই। এই জন্য আমি কয়েকটা কথা বললাম, তাতে কিছু মানুষের শরীরে রক্ত পয়দা হয় না, এই কথাগুলো তো ঠিক, কেন হজ বন্ধ করবে, কি তাদের বাপের সম্পত্তি, এটা সৌদি আরবের মধ্যে পড়ছে বলে কি সৌদি আরবের নিজের সম্পত্তি না আল্লাহ, আল্লাহ আল্লাহ কি হজ নিষেধ করতে অনুমতি দিছে কাউকে, তুমি পরীক্ষা করো, করোনা আল্লাহদের ঢুকতে দিব না, করোনা আল্লাহদের পরীক্ষা করো, যারা সার্টিফিকেট দেখাতে পারবে, আর না তুমি পরীক্ষা করো না, আমার করোনা সামনে দেখো, তারা করুক, টোটালি বন্ধ করার কি অর্থ, টোটালি হজ বন্ধ করার কি অর্থ, কোন অর্থ নেই, সব নষ্টের মূল হল এই বর্তমান যে সালমান আছে, এই টোটাল সমস্ত শয়তানের মূল হলো এটা। সে প্রথম বানাইছিল, তার পরবর্তী দায়িত্বশীল তার ভাতিজাকে, তার নাম হলো নাইফ। কি নাম? এ মোটামুটি ভালো লোক ছিল। পরে বানাইলো তার এক দাসী আছে ইহুদি, ওই দাসীর ছেলেকে বানালো। ইহুদি ছেলে কি ইসলামের খেদমত করবে না ইসলামের বারোটা বাজাবে? বাজাইতেছে যে ছেলেটা বানাইছে তাতে ইহুদি, এর মা তো ইহুদি। সে এক সাংবাদিকের কাছে স্বীকার করছে, আপনার ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটে দেখেন, সে ক্লিয়ার স্বীকার করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি ইহুদি খ্রিস্টান সম্পর্কে কি মন্তব্য? বলছে আমি তাতে খুব ভালোবাসি। কেন? আমার মা তো ইহুদি। সে নিজেই বলছে যে আমার মা তো ইহুদি, আমি তাদেরকে খুব ভালোবাসি। এটা তালাশ করে এই সালমান, হ্যাঁ, একই বানাইছে ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স এই শয়তানটাকে বানাইছে। কয়েক ভাই প্রশ্ন পাঠাইছেন, আমাদের কোরবানির এক শরিকের নিয়ত কোরবানির পরে জানতে পারি যে সে গোস্ত খাওয়ার নিয়ত ছিল, এখন কি হবে? এখন যদি কোরবানির দিন থাকে, কোরবানির দিন হলো তিন দিন, কোরবানির দিন হলো, তাহলে একটা খাসি টাসি দিয়ে দেন খাসি। আর যদি ওই তিন দিনও না থাকে, ওটা পার হয়ে গেছে, তাহলে আপনি একটা খাসির যে দাম, এই পরিমাণ টাকা গরিবদেরকে দান করে দেন। যে গোস্ত খাওয়ার নিয়ত আছে তারটা হয় নাই, তো কারোরটা হয় নাই, কারোরটাই, বাকিরা এই কাজ করবে, বাকিরা এই কাজ করবে। মহিলাদের ঈদের নামাজের হুকুম কি? তারা কি বাড়িতে ঈদের নামাজ পড়বে? বাড়িতে কোন ঈদের নামাজ হয় নাকি? বাড়িতে জুমার নামাজ শর্ত পাওয়া গেলে হয়, ঈদ তো বাড়িতে হয় না। এবং মহিলাদের উপরে জুমা ঈদ নেই, শুরু ইসলামে ছিল, শুরু ইসলামে, শুরু ইসলামে ছিল, পরে ওই হুকুম রহিত হয়ে গেছে। আজহারি সাহেব তালাশ করে ওই হাদিসটা বয়ান করছেন, রহিত হয়ে গেছে, ওটা বয়ান করছে। হাদিস পড়ছে, কিন্তু হাদিসটা কোথায় লাগাইতে হবে সে বিদ্যা লাগবে না? হ্যাঁ, হাদিসটা কোথায় লাগাইতে হবে, এই হাদিসটা বহাল আছে কিনা? এক ডাক্তার গেছে রুগী দেখতে, পেটে ব্যথা, তো চিকিৎসা দেওয়ার আগে রুগীকে জিজ্ঞেস করলো, আপনি কি বেগুন ভাজি খেয়েছিলেন? বেগুন ভাজি খেয়েছিলেন? বলে জি স্যার। এই মৌসুমে বেগুন ভাজি খেয়েন না। কম্পাউন্ডার খুব আশ্চর্য হয়েছে, তো উনি কি খাইল, এটা আমার সারা কিভাবে ধরলো? পরে পথে আসে স্যার জিজ্ঞেস করছে, স্যার এইটা আপনি কিভাবে ধরলেন, আপনি কি খেয়েছিলেন, কিভাবে ধরলেন এটা আপনি? গাধা, এদিক ওদিক দেখতে হয়, সব দিক তাকাইতে হয়, তাহলে এগুলো বোঝা যায়। আমি চৌকির নিচে দেখছিলাম বেগুনের খোসা, বেগুনের সিলকা খোসা খাটের নিচে দেখছিলাম, ওটার থেকে কইছি। কম্পাউন্ডার করলে ভালো বুদ্ধি পাওয়া গেল, ভালো বুদ্ধি পাওয়া গেল, খাটার নিচে দেখতে হবে কি আছে। আর একদিন ডাক্তার সাহেব নেই, আর এক রুগী আসছে, ওরকম পেটে ব্যথা। কম্পাউন্ডার বলতে ডাক্তার সাহেব তো নেই, তা আমি তো কম্পাউন্ডারি করতে করতে কি হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, আমারও নিতে পারে তো চলো। তোরে নিয়ে গেছি, ওষুধ তোর দেওয়া যা দেওয়া দিছে, দিয়ে রুগীকে জিজ্ঞেস করছে, রুগীকে আপনি কি বিড়াল ভাজি খেয়েছিলেন? বিড়ালের কথা কেন জিজ্ঞেস করছে, খাটের নিচে কি দেখছে, বিড়াল দেখছে। কিন্তু বিড়াল খাওয়া যায় কিনা এটা তো বুঝতে হবে। আজহারি এটা বোঝে না, এই হাদিসটা বহাল আছে কিনা। আজহারি হাদিস বয়ান করছে ঠিক, কিন্তু বেগুন তো খাওয়ার জিনিস, বিড়াল তো খাওয়ার জিনিস না, ওই হাদিস তো বয়ান করার জিনিস না। তাহলে আজহারি যেটা বয়ান করছে ওটা এই বেগুন বিড়াল ভাজি খাওয়ার মতো, বিড়াল ভাজি খাওয়ার মতো কিসা। তাদের ঘরে কোন ঈদের নামাজ নেই, মহিলাদের কোন ঈদের নামাজ নেই, ভিডিও ছবি দেখা যদি হারাম হয় তবে বেশিরভাগ কওমি আলেমরা ভিডিওর মাধ্যমে বয়ান করতেছে কেন, যে করতেছে সে গুনাহগার হইতেছে, তাকে আমরা সমর্থন করি না। কেউ যদি ভিডিও বয়ান করে তো সেই আলেমকে আমরা সমর্থন করি না, সে তার নিজ দায়িত্বে করছে। কারণ আমরা কি সারা দুনিয়ার আলেমের দায়িত্ব নিতে পারবো? আপনাদের বুঝে নিতে হবে কোনটা সহি আলেম, কোনটা ভণ্ড আলেম। যে আলেম টিভিতে বয়ান করতে যায় বুঝতে পারবে যেটা ভণ্ড আলেম, এর বয়ানের দ্বারা হেদায়েত আসবে না, এর বয়ানের দ্বারা হেদায়েত আসবে না। চাই তার দাড়ি যত লম্বা হোক, তার দাড়ি যত লম্বা হোক হেদায়েত আসবে না। এত ছোট কাগজ অনেক গুনায় লিপ্ত থেকে এই হাদিস কি লিখছে না, বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা রাখে আমি তার সাথে সেরূপ ব্যবহার করব। এই হাদিস অনুযায়ী মনে মনে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন এই ধারণা করে তার জন্য ঠিক হবে কিনা, গুনাহগারের জন্য ওইটা ধারণায় আসে না, তার মনটা এমনি ছোট হয়ে যায়, আলেমদের কাছে যাইতে ভয় পায়। আপনারা এখানে বসছেন, এখানে বসতে সৎ সাহস লাগবে, এখানে যে আমার সামনে বসছেন যে কেউ বসতে পারবে না, তার দিলের মধ্যে সৎ সাহস লাগবে। আপনি সহজ মনে করেন না, তো গুনাহগারের ওই সৎ সাহস থাকে না, সে মনে করবে আল্লাহ আমার সব মাফ করে দিবে। হাদিস তো ঠিক কিন্তু ওটা সে মনে করবে না, মনে করতে সাহসও পাবে না। আমার ফরজ নামাজ ও অন্যান্য নফল নামাজের সওয়াব মৃত্যু আত্মীয় স্বজনদের রুহে পৌঁছানো নিয়ত করে দোয়া করতে পারবো কিনা? ফরজ নামাজের সব মৃত্যু ব্যক্তির রুহে পৌঁছানো যায় না, যেকোনো নফল ইবাদত সব, দান খয়রাত হোক, নফল নামাজ হোক, নফল তেলাওয়াত হোক, নফল রোজা হোক, নফল হজ হোক, নফল ইবাদত করে তার সব কি করা যায়, মৃত্যুতে রুহে পৌঁছানো যায়, এতে আপনার সব কমবে না, আপনার সব কমবে না। কি পরিমাণ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়? বর্তমানে নিসাব তো 40,000 টাকা, নিসাব কত? 40,000 টাকা। তাহলে ঋণটা দেখতে হবে এখন দিতে হবে না 6 মাস পরে দিতে হবে? যে ঋণটা পরে দিতে হবে ওটা হিসাবে আসে না, যে ঋণটা পরে দিতে হবে ওটা হিসাবে আসে না, যে ঋণটা এক্ষুনি দিতে হবে সেটা হিসাবে আসে। তাহলে ওই ঋণ দিতে দেয় যদি টাকা না থাকে তার কুরবানি করবে না? নগদ বলতে না বুঝায় পরিভাষায়। মোবাইলের ভিতরে দোয়া দুরুদ কোরআন শরীফ ইত্যাদি আছে, আমি যদি মোবাইল দেখে দেখে সেই সমস্ত দোয়া দুরুদ ও কোরআন শরীফ পাঠ করি তাহলে সব পাবো কিনা? তা তো পাবেন, কিন্তু এই কোরআন শরীফটা খুব ইজ্জতের সাথে রাখতে হবে, যেহেতু এর মধ্যে কোরআন শরীফ ভরছেন আপনি, এরকম চালিয়ে দেওয়া যাবে না। মোবাইল যেন চালেন আপনারা, এরকম চালাচালি করা যাবে না, খেয়াল রাখতে হবে। ব্যাংক থেকে পাওয়া বছর শেষে যে লাভ পাওয়া যায় তা কোন খাতে দান করা যাবে? মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণের জন্য ওই টাকাটা সবে নিয়ত না করে দিতে হবে, মসজিদ মাদ্রাসার টয়লেট বা উজুখানা নির্মাণের জন্য সবে নিয়ত ছাড়া ব্যাংকের থেকে লাভ পাইছেন ওটা দিয়ে দিবেন। আর কোন মসজিদ মাদ্রাসাতে না লাগে তো লিল্লা বোর্ডিং ও দিতে পারেন, কোন গরিবকেও দিতে পারেন। বড় ভাই এনজিও থেকে কিস্তির টাকা নিয়ে ব্যবসা করলে সেখানে 300 টাকা বেতনে চাকরি করলে তাকওয়ার খেলা হবে কিনা? কি করল বড় ভাই এনজিও থেকে কিস্তির টাকা নিয়ে ব্যবসা করলে, কিস্তির টাকা নিয়ে বড় ভাই ব্যবসা করতেছে এনজিও থেকে, সেখানে 300 টাকার বেতনে চাকরি করলে তাকওয়ার খেলা হবে কিনা? যে কয় টাকার হোক, এনজিওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মাতৃ জাতির সম্মানের দুশ্মন। এনজিওরা যে টাকা আনতেছে ইহুদিদের থেকে এই তিনটা জিনিস দিয়ে, আমার দেশের স্বাধীনতা তোমাকে বুঝাই দিব, আমার দেশের ইসলাম তোমাকে বুঝাই দিব, আমার দেশের মা বন্ধুকে জেনা করার জন্য তোমার হাতে তুলে দিব, এই তিনটা শর্তের উপর টাকা আনতেছে। কাজে তাদেরকে বাড়ি ভাড়া দিবেন না, সেখানে চাকরিও করবেন না, এরাই তো সে লটকে লাইভ, এরাই কে লটকে লাইভ, যারা ভারতবর্ষ দখল করছিল তারাই তো এরা। কোন এক সময় এই ব্যারাকের অফিসগুলো অস্ত্রের গুদাম হবে, লিখে রাখেন, ব্যারাকের অফিসগুলো অস্ত্রের গুদাম হবে, এখান থেকে আপনাদের সাথে যুদ্ধ করা হবে, আপনার তো খালি হাতে, আর তাদের কাছে ভারী অস্ত্রও থাকবে। তার প্রস্তুতি এই এনজিও অফিসগুলো, তার প্রস্তুতি আপনার সাথে যুদ্ধ করার প্রস্তুতি। আমরা তো বুঝতেছেন না, আপনার তো সেই চোখ নেই, যে চোখ দিয়ে ভবিষ্যৎ দেখবেন, আমাদের কাছে আছে কেমনে, কোরআন হাদিসে সব বলা আছে। আমাদের গ্রামের ফসলি জমি বা যেসব জমিতে ফল হয় সবগুলি জমির খাজনা ট্যাক্স আছে, ট্যাক্স নিয়মিত দেওয়া হলেও খাজনা অনেক বছর দেওয়া হয় নাই। উক্ত জমিগুলো হিন্দুদের কাছ থেকে ক্রয় করা হয়েছে বলে প্রবল ধারণা। এখন এই জমির ফসলের উপরে অসর দিব কিনা ওইটা তাকে করেন, যদি হিন্দুদের থেকে কিনা হয় তাহলে অসর আসে না, সরকার ট্যাক্স দিচ্ছেন ওতে হয়ে যাবে। আর যে জমি সবসময় মুসলমানদের হাতে ছিল ওটার কি দিতে হবে? হ্যাঁ, অসর ফসলের দশ ভাগের এক ভাগ, আর যদি স্যালো মেশিন লাগাইতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ। একে বলে কি অসর, অসর। কোন ভাইয়ের রানে মাথা রেখে ঘুমানো যাবে কিনা? রানে যদি কাপড় থাকে, লুঙ্গি থাকে, পাজামা থাকে, ঘুমাইতে পারেন। নামাজে সিজদারত অবস্থায় অসতর্কতা বশত দুই পা জমিন থেকে উঠে গেলে নামাজের ক্ষতি হবে কিনা? দুনু পা যদি উঠে যায় আর তিনবার সুবহান রব্বিয়াল আলা বলতে যে টাইম লাগে এখন পর্যন্ত থাকে, দুনু পা, এক পাও নেই কিন্তু মাটিতে, দুনু পা উঠে গেছে, এটা মক্তবে ছাত্ররা করে, ওরা সিজদা করার সময় দুনু পাও তুলে দেয়। অনেক মুরব্বীও আছে বক্তব্যের ছাত্র, এরা দুনু পা তুলে দেয়। দুনু পা যদি তিন তসবি পরিমাণ তোলা থাকে তাহলে আপনার নামাজ ভেঙে গেছে, নামাজ ভেঙে গেছে। আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব একদিন আমাকে বললেন যে সংক্রামক রোগ আছে, এরপর থেকে আমি এই মসজিদে ওনার পিছনে নামাজ না পড়ে বাসার নিচতলায় তিন চারজন মিলে পাঁচ ওয়াক্ত জামাত আদায় করে আসছি জুমা ছাড়া। তাছাড়াও এলাকার উক্ত মসজিদে ফাঁকা ফাঁকা রেখে নামাজ পড়া হয়। প্রশ্ন হলো আমার কি আমাদের মহল্লার মসজিদে নামাজ না পড়া ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে, কারণ এক তো ইমাম সাহেবের ইমান ঠিক নাই, ইমাম সাহেবের ইমান ঠিক নাই, আর এত ফাঁক ফাঁক করে দাঁড়াইছে, তারা কি মসজিদে আসছে না পার্কে আসছে, কোথায় আসছে? তারা তো মসজিদে আসে নাই, এত ফাঁক ফাঁক করে দাঁড়াইলে মসজিদে আসা বলা হয় না, কি বলা হয়? সামান্য ফাঁক করতে পারেন যাতে একটা লোক ঢুকতে না পারে, এই পর্যন্ত অ্যালাউ, এতটুকু ফাঁক করতে হবে, এর বেশি ফাঁক করলে হবে না। সুবহানাল্লাহ, ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة يا حي ولا تكلنا إلى نفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.